এশিয়ান রেডিও 90.8 FM এ শুনতে থাকুন।
একটি জিন জাতীয় কিছু একটা থাকত, সে আমার মামার মতো তার চেহারা। একথা আমি আমার মাকে বললাম, ঘটনাটি মা নানাকে বলল। তখন নানা একটু কবিরাজির মতো সে ধ্যানে বসে কিছু বড়বড় করে যেন বলল, কিছু বলতে পারছিলাম না। কিছুক্ষণ পর নানা ধ্যান থেকে উঠে বসে বলল, ও জিন জাতীয় জিনিসটি সে আমার সাথে থাকতে চায়। নানা বলছিল সে যেন চলে যাওয়ার জন্য, সে চলে যাবে না, সে আমার সাথে থাকবে। যখন আমি ঘুমে থাকতাম, ঘুমের মধ্যে ঘরের ভেতরে কে কি করছে আমি সব দেখতে পাই। আমার মায়ের একটা সত্য ঘটনা বলছি, আমার বাবা মার বিয়ের 12 বছরও কোনো ছেলে মেয়ে হয়নি। 12 বছর পরে আমরা এখন দুই ভাই দুই বোন। তো আমার বাবা মা যখন দেখল যে তাদের কোনো ছেলে মেয়ে হয় না, তখন গ্রামের মানুষরা নানা কথা বলতে লাগলো। তো মাকে বলতো আটকুড়া, আর তাদের মুখ দেখলে ভালো হবে না এসব কথা, বলতো যাত্র ভালো হয় না। গ্রামের মানুষ তো, আর এখন তো অনেক হাসপাতাল অনেক ডাক্তার হয়েছে। যাই হোক, আসি আসল কথায়। আমার মাকে গ্রামের মানুষ কেউ যদি বলতো যে ওই মাজারে যাও, ওই মাজার জিয়ারত করো, পীরের দোয়া করলে ভালো হয়ে যেতে পারো, তো মা যে যেখানে যেতে বলতো সেখানে যেত। আর এটা ওটা মানত করত, যেমন মোমবাতি, আগরবাতি, মুরগি, মোরগ, দুধ, ছাগল, এইসব এসব কি আবার মাজারে দিয়ে আসত। যাই হোক, আমার মা আমার বাবাকে এই কথাটা বলেছিল যে তুমি আরো একটি বিয়ে করো। কি করবে সে? আমার দাদা দাদি তারা মারা গেছে, আল্লাহ তাদের বেহেশত বাসী করুক। তারা প্রতিদিন বাবাকে বলত, তোর বউয়ের দোষ আছে, নাইলে এত বছরও তোদের কেন ছেলে মেয়ে হইল না। মাকে বলত আটকুড়া, বকাচকাও করত, বাবা একদিন বাড়ি ছিল না। তো ঠিক ওই দিন আমার ছোট ফোপা আমাদের বাড়ি আসে বেড়াতে, তার সাথে তার এক ভাসুর মানে ফুপুর জামাইয়ের ভাইয়ের বড় ছেলে। ফুপার জামাইয়ের বড় ভাই, তো ফুপার যে ভাসুর সে আবার জিন চালান দেয়, জিন আনতেও পারে। তো যখন সে শুনল যে আমার মায়ের কোনো ছেলে মেয়ে হয় না, তো আমার দাদা দাদি ফুপা মাকে বলেছে ফুপার ভাসুরকে দিয়ে জিন চালান দেবে। মা বলে কেন? তারা বলে জিন চালান দিলে জিন বলতে পারবে তোমার ছেলে মেয়ে কেন হয় না, বা জিনের দোয়া নিতে পারলে তোমার কোনো দোষ থাকলেও ভালো হয়ে যাবে। তো মাকে বলে রাজি করল। তো মাঝ রাতে জিন চালান দেবে। তো গ্রামে মাটির ঘর ছিল, হোগলা পাতা পাটখড়ির বেড়া ছিল। তো ফুপুর ভাসুর ঘরের ভেতরে বসে মন্ত্র বা সুরা পড়া শুরু করল। তখন মা ফুপা দাদা দাদি তারা ঘরের বারান্দায়। তো ওই লোকটা সুরা পড়তেছে একটার পর একটা। তো পড়তে পড়তে হঠাৎ মা তারা সবাই শুনছে যে ঘরের পেছনে একটা নারিকেলের গাছ ছিল, ওই গাছের উপর বাতাসের মতো এসে অনেক বাতাস ঝড়ের মতো বসল। তারা অনুভব করছে আর বাতাসে গাছটা বাতাসে অনেক ইয়া করতেছে, মানে গাছের ডালগুলা নড়ছে। কিছুক্ষণ পরে মা শুনতে পেল যে ফুপুর ভাসুর আরো জোরে জোরে আর দ্রুত তাড়াতাড়ি করে সুরা পড়তেছে। তার কিছুক্ষণ পর ঘরের বেড়া চাল যেন ভেঙে চুড়ে পড়ছে বাতাসে। মনে হচ্ছে মা ফুপারা তারা ওগলার বেড়াটা ঠেলে ধরছে। তারপর মা শুনল যে ফুপার যে ভাসুর তাকে কে যেন ছালাম দিচ্ছে এবং তার কাছে ক্ষমা চাচ্ছে। এরকম ভাবে ক্ষমা চাচ্ছে যে হুজুর আমাকে ক্ষমা করে দিবেন। অনেকক্ষণ সে ক্ষমা চাইল। কিছুক্ষণ পরে জিন আমার মায়ের নাম ধরে ডাক দিল, সেরিয়া বলে তিনবার ডাক দিল। মা বারান্দা থেকে বেড়ার ওপাশ থেকে মা তার সমস্যার কথা বলে, কিন্তু জিনের কথা শুধু মা শুনতে পাচ্ছে। জিন মাকে বলে যে মা তুই নামাজ আর আল্লাহর নাম নিবি বলে, মাকে বলে সামনে আসার জন্য। মা তো ভয় কাঁপছে। মা কাঁপতে কাঁপতে কোন রকম হোগলার বেড়ার ফাঁক দিয়ে কোন রকম মাথাটা বের করল। আর তারপর মা শুনল একটার পর একটা সুরা পড়তেছে এত তাড়াতাড়ি যা মানুষের পক্ষে পড়া সম্ভব নয়। মা দেখল তার মাথায় অনেক ঠান্ডা বাতাস মাথায় এসে পড়ল, কিন্তু কাউকে সে দেখল না। আর একটা কথা জিন মাকে বলেছিল, আমি তোর সামনে আসব না, আমাকে দেখলে তুই ভয় পাবি, তাই তোরে দেখা দিলাম না। যাই হোক, যেটা বলছিলাম, মা দেখল এরকম ঠান্ডা বাতাস সে কখনই অনুভব করেননি। তো মায়ের মাথায় তিনটা ফু দিল জিন। তারপর মাকে বলে, আমাকে স্মরণ করিস, যাওয়ার সময় একই অবস্থায় জিন চলে গেল, তিন দিন ধরে সেই একই ঠান্ডা ছিল। মায়ের সাথে জিনের কথা আর অনেকেই শুনতে পারে নাই, ফুপা দাদা দাদি কেউই। তারপর এই যে বাবা মায়ের ঘরে আল্লাহর রহমতে আমাদের তাদের ঘরে পাঠিয়েছেন, এখন আমরা দুই ভাই দুই বোন, আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন। আমি বগুড়ায় থাকি। ঘটনাটি অনেক আগের, আমার বয়স তখন 10 বছর। আমি রাত 11টার দিকে দোকানে যাচ্ছি আমার বাবার জন্য সিগারেট আনতে। যাবার পথে আমার বাড়ির পেছনে একটি মাঠ ছিল, মাঠটির নাম হল কালামিয়ার মাঠ। মাঠটি ছিল খুব ভয়ঙ্কর, আমরা দিনের বেলা ওখানে খেলা করতাম, কিন্তু সন্ধে বেলায় আজান দেওয়ার আগেই আমরা বাড়ি ফিরে আসতাম। সেদিন রাতে ওই মাঠের পাশ দিয়ে দোকানে যাচ্ছি, যাবার সময় দেখি মাঠের ভেতরে একটি আম গাছের কোড়ায় বসে সাদা কাপড় পরা এক বুড়ি মানুষ কান্না করছে। খুব ভয় পেলাম, সামনে এগিয়ে যাওয়ার সাহস পেলাম না। একটা দৌড় দিয়ে দোকানের দিকে চলে এলাম। দোকানদার কাকাকে সব বললাম, কিন্তু দোকানদার কাকাও দোকান রেখে আমাকে এগিয়ে দেওয়ার জন্য আসতে পারল না। অবশেষে নিজেই আসার জন্য উদ্যোগ নিলাম। আস্তে আস্তে হাঁটতে লাগলাম। মাঠের কাছাকাছি যখন আসলাম, তখন দৌড় দেওয়ার চিন্তা ভাবনা করলাম, কিন্তু পরে আর দৌড় না দিয়ে সাহস করে আস্তে আস্তে হাঁটতে লাগলাম। মাঠের দিকে অনেক সাহস করে তাকালাম। তাকিয়ে দেখি বুড়িটি আর নেই। তখন মনে মনে একটু সাহস পেলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সাহসটি আমারও আরো বেশি ভয়ে পরিণত হল। গাছটির উপরে তাকিয়ে দেখি একটা কুকুর গাছের উপর ঝুঁকছে আর ধুল খাচ্ছে। আমি আর এক মুহূর্ত ওখানে থাকার সাহস করতে পারলাম না, কারণ কুকুরটি আমাকে দেখে ফেলেছিল আর গাছের উপর থেকে এক লাফ দিয়ে আমাকে ধাওয়া করছিল। আমার কপালটা ভালো থাকার কারণে আমি বেঁচে গিয়েছি, কারণ মাঠের পাশেই বাড়িটি থাকার কারণে এক দৌড়েই বাড়ি পৌঁছাতে পেরেছি। তারপর থেকে আমি আর কখনো রাতে বাড়ি থেকে একা বাহিরে কোথাও যেতাম না। তবে এখন অনেক বড়, তাই আর কি একটু বাইরে যেতে হয় বড় একা একাই। আমাদের বাড়িটা গ্রামে, তাই ফুপাতো ভাই আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে আসছে। আর একটা কথা বলে নেই, আমাদের বাড়িটা আগে ছিল হিন্দু বাড়ি, পরে দাদা কিনে নিয়েছে। সে দুই দিন থাকার পর একদিন সে রাতে পুকুরে যায় হাত মুখ ধোয়ার জন্য। পুকুরটা ছিল জঙ্গলের পেছনে। যখন সে হাত মুখ ধোয়ার পর উপর দিকে তাকাল, তখন সে দেখতে পারল মাথা ছাড়া একজন দাঁড়িয়ে আছে তার পেছনে। সে খুব সাহসী ছিল। সে তখন বলল, তুই আমার সামনে আসলি কেন? আমি তোর কি ক্ষতি করেছি? তখন সেটা ভ্যানিশ হয়ে যায়। পরে সে পুকুর ঘাটে থেকে উঠতেই সে দেখতে পেল একটি কালো পাঠা তার দিকে তাকিয়ে আছে। পরে সে একটু ভয় পায়। এরপর হল কি, দেখতে দেখতে এটা হঠাৎ করে এক ষাঁড় হয়ে যায় এবং তার দিকে এগিয়ে আসে। পরে সে এখানে মাথা ঘুরে পড়ে যায়। তখন তাকে আমরা না পেয়ে খুঁজতে খুঁজতে পুকুরের ঘাটে পড়ে থাকতে পাই। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন।
Asian Radio 90.8 FM.
প্রাইভেট ডিটেকটিভ হিসেবে পরাশর সেনের তখন বেশ নামডাক। এই নাম ছড়াবার পেছনে রয়েছে একটা জোড়া খুনের রহস্য উদ্ধার। যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে পরাশর সেই দুর্ধর্ষ খুনিকে আবিষ্কার করেছিল, তাতে তাকে প্রশংসা না করে পারা যায় না। এই নিয়ে খবরের কাগজে খুব লেখালেখিও হয়েছিল একসময়। অবশ্য এমনিতে পরাশরকে দেখলে মনে হবে ছাপোষা মানুষ, যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। কিন্তু ডিটেকটিভ হিসেবে তদন্তের কাজে ওর বুদ্ধি যেন ক্ষুরধার হয়ে ওঠে। কোন পরিবেশে কোথায় কিভাবে টোপ ফেলে এগোতে হবে সে ব্যাপারে ওর জুড়ি মেলা ভার। গড়িয়ার কাছে বড় রাস্তার উপরই পরাশরের অফিস। অফিস মানে ছোট্ট একটা ঘর, বেশ সাজানো গোছানো। সেখানে হারু নামে একটা ছোকরা সারাদিন ঘর খুলে বসে কাটায়, প্রয়োজনে অপ্রয়োজনে ফাইফরমাস খাটে, চা ফা এনে দেয়, অফিসে কে এলো না এলো তা নোট করে রাখে। এছাড়া কখনো বা ব্যাংকে যাওয়া, পোস্ট অফিসে যাওয়া, কাউকে কোনো চিঠি দিয়ে আসা, এসব কাজই হারুকে করতে হয়। পরাশরকে গোয়েন্দাগিরির কাজে সারাক্ষণই ঘোরাঘুরি করতে হয়। যথাবিহিত সেদিনও ছুটোছুটির কাজ সেরে সন্ধ্যা নাগাদ পরাশর অফিস ঘরে এসে ঢুকল। ঢুকেই দেখল হারু একটা টুলের ওপর বসে ছুমচ্ছে। কিরে হারু, ঘুমোচ্ছিস? কেমন যেন চমক ভেঙে লাফিয়ে ওঠে হারু, বোকার মতো একটু হাসে।
আসলে স্যার, সারাদিন একা একা বসে ঘুম পেয়ে গিয়েছিল।
তা অবশ্য ঠিক, তোকেও আর দোষ দিয়ে লাভ নেই, সারাদিন ওরকম বসে থাকলে ঘুম পাওয়ারই কথা। ঠিক আছে, একটা কাজ কর দেখি, খাতাটা দে, কে কে এসেছিল একবার দেখে নি।
আজ্ঞে স্যার, আজ কেউ আসেনি, একটা মাছিও না।
সে কি রে, কেউ না? হারু আবার বোকার মতো তাকায়, মাথা চুলকোই। ঠিক আছে, তাহলে একটু চাই নিয়ে আয়, চাটা খায়ে তুই বাড়িও চলে যেতে পারিস, মিছিমিছি বসে থেকে আর কি করবি। হারু চায়ের কেটলিটা হাতে দিল, তারপর ছুটে গিয়ে চা নিয়ে এসে পরাশরকে একটা কাপে ঢেলে দিল, নিজেও একটু নিল। তারপর চা খাওয়া হয়ে গেলে বোকার মতো একটু হাসলো আবার।
কি হল, হাসছিস যে? বললাম তো তুই যেতে পারিস, আমি বরং আর একটু বসেই যাই, চাবিটা এখানে রেখে যা।
হারু তাই করে, চাবিটা রেখে চলে গেল। পরাশর ঘড়ি দেখল, সবে সাতটা, তার মানে এখনো সন্ধ্যায় বলা যেতে পারে। চেয়ারে হেলান দিয়ে পা দুটো সামনের দিকে টেনে লম্বা করে ছড়িয়ে বসে রইল খানিকক্ষণ। তারপর হঠাৎ কি খেয়াল হওয়ায় নতুন কেস হিস্ট্রির ফাইলটা পাশের র্যাক থেকে টানতে গিয়ে দরজার দিকে চোখ পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে চমকে উঠল। পর্দার উপাশে কেউ একজন যেন দাঁড়িয়ে,
কে?
টান টান হয়ে বসে জিজ্ঞেস করে পরাশর। বাইরে থেকে কেমন একটা মিনমিনে গলা।
ভেতরে আসতে পারি স্যার?
আসুন, ওখানে দাঁড়িয়ে কি করছেন?
একটু কথা ছিল স্যার।
পর্দা সরিয়ে লোকটা দরজার সামনে এসে দাঁড়ায়, কেমন যেন ইতস্তত ভাব। লোকটার আপদ মস্তক একবার ভালো করে দেখে নিল পরাশর। বছর পঞ্চাশের বয়স, পরনে ময়লা ধুতি, গায়ে কলার ছেঁড়া শার্ট, পায়ে ছেঁড়া ফাটার চপ্পল, কিন্তু এসব যেমন তেমন। লোকটার কপালের পাশে একটা টিউমার, ছোটখাটো একটা আপেল যেন ওখানে বসিয়ে রাখা হয়েছে, আর চোখ দুটো কেমন যেন নিয়ন।
কি ব্যাপার, বসুন না, দাঁড়িয়ে রইলেন কেন?
বসবার জন্য একটা চেয়ার দেখিয়ে দেয় পরাশর। লোকটা এগিয়ে এসে চেয়ারে বসে।
কি কথা বলুন এবার।
আগন্তুক ঘরের চারপাশে একবার চোখ বুলিয়ে নিল, তারপর পরাশরের দিকে সরাসরি তাকিয়ে বলল,
একটা খুনের ঘটনা স্যার।
খুনের ঘটনা মানে? পরশর কেমন সোজা হয়ে বসে। কোথায় খুন? কে খুন করলো?
খুন করে বডিটাকে লুকিয়ে রাখা হয়েছে স্যার।
পরশর কেমন বোকার মতো তাকায়, তারপর নোট করার জন্য ডায়েরি বুকটা টেনে নেয়। একটু খুলে বলুন দেখি, কোথায় খুন, কাকে? কেমন যেন উত্তেজনা বোধ করতে থাকে পরশর। অথচ লোকটা নির্বিকার, শীতলভাবেই বলল,
আপনি যদি বডিটা দেখতে চান স্যার দেখাতে পারি, তবে খুনি কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাই স্যার এ সময়ে আপনাকে খবরটা দিতে এলাম।
পরশর লোকটাকে আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। লোকটার মাথায় কোনো গোলমাল নেই তো? কিন্তু না, তাও তো মনে হয় না। বলল, আচ্ছা দাঁড়ান, চা খাবেন?
না স্যার, আমি চা খাই না। তাছাড়া স্যার এদিকে যদি দেরি করেন লোকটা কিন্তু পালিয়ে যাবে। আজ রাতে ট্রেনে ও বোম্বাই পালাবে বলে ঠিক করেছে, টিকেটও কাটা হয়ে গেছে।
পরশর বলল, কিন্তু ব্যাপারটা একটু খুলে বলবেন তো, ঘটনাটা কোথায় ঘটেছে, কে সে, ঠিকানা বলুন।
বেশি দূরে নয় স্যার, এই গড়িয়াতে খালের ধারে একটা বহুকালের পুরনো বাড়িতে।
ঠিকানা বলল লোকটা। পরশর চটপটটা লিখে নিল। বেশ, এবার বলুন কে খুন হয়েছে আর কেই বা খুন করেছে, কি নাম তার?
যে খুন করেছে স্যার তার নাম সি দাস, মানে চণ্ডী দাস, মহা ফেরেববাজ লোক, ডেঞ্জারাস
বটে। কাকে খুন করেছে?
আগে স্যার ওরই এক পার্টনার অম্বিকা রায়কে। টাকা পয়সা নিয়ে দুজনের মধ্যে অনেক দিন ধরে ঝগড়া চলছিল। আজই স্যার সকালে নিজের বাড়িতে অম্বিকাকে ডেকে নেয় এবং মওকা বুঝে খুন করে স্যার।
আজ সকালে? কিভাবে খুন করল?
বাড়িটা স্যার এমনিতেই নির্জন, চণ্ডী ছাড়া আর কোন লোকও থাকে না ওখানে। দুজনে ঘরের ভিতর বসে কথা বলছিল, হঠাৎ সুযোগ বুঝে চণ্ডী একটা চপার দিয়ে ওর মাথায় একটা কোপ মারে, আর তাতেই স্যার।
লোকটা কি যেন একটা উত্তর দিতে যাচ্ছিল, আর ঠিক তখনই কেলেঙ্কারি, টুক করে আলো নিভে গেল। পরশর জানালা দিয়ে বাইরে তাকিয়ে বুঝল লোডশেডিং। লোকটা বলল,
আমি তাহলে যাই স্যার, খুনের খবরটা আপনাকে দেওয়াই আমার উদ্দেশ্য ছিল, এবার আপনি যা ভালো বুঝবেন করবেন।
বলতে বলতে লোকটা উঠে দাঁড়িয়েছে, টের পেল পরশর। সে কি মশাই, কোথায় যাচ্ছেন? কথাই তো হলো না, তাছাড়া স্পটটা দেখাবেন তো আমাকে।
সেখানে আমার যাওয়াটা ঠিক হবে না স্যার, আপনি একাই চলে যান। এখনই গেলে চণ্ডীবাবুকে পেয়ে যাবেন, ওকে জিজ্ঞেস করলেই সব জানতে পারবেন।
টুক করে ঘরের পর্দা সরিয়ে বেরিয়ে গেল আগন্তক। পরশর কেমন বোকার মতো তাকিয়ে রইল, তারপর উঠে দাঁড়াল। ঘরের ভিতর এভাবে এখন বসে থাকারও মানে হয় না, একটু কি ভেবে জানালা বন্ধ করে দিল। তারপর বেরিয়ে এলো ঘরের বাইরে, চারপাশে তাকাল। না, লোকটা উধাও। অদ্ভুত ব্যাপার, পাগল না তো? হঠাৎ করে এসে একটা মার্ডারের কথা শুনিয়ে গেল, অথচ চোখে মুখে ওর বিন্দুমাত্র উত্তেজনা নেই। নাকি আমাকে খানিকটা হ্যারাস করার জন্য এই ব্যাপারটা করে গেল, কে জানে। আবার ভাবল, না, একেবারে উড়িয়ে দেয়া যায় না, রাত তো এখন সবে 7:30, দেখাই যাক না চণ্ডীবাবু নামে কাউকে পাওয়া যায় কি না। ঘরে তালা লাগিয়ে ডায়েরিটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল পরশর। আর রাস্তায় পা দিয়ে খানিকটা এগোতেই আবার আলো চলে উঠল চারপাশে। যাক বাবা, বাঁচা গেল, অল্পের উপর দিয়ে লোডশেডিং কাটল। তারপর হাঁটতে শুরু করে পরশর।
এই রাস্তা সে রাস্তা করে শেষটাই নম্বর মিলিয়ে সে হাজির হল চণ্ডীবাবুর বাড়ির সামনে। আবার ঘড়ির দিকে তাকালো, 8টা বাজতেই মিনিট দশেক বাকি। কিন্তু এরই মধ্যে পাড়াটা কেমন যেন ঝিমিয়ে পড়েছে, নিস্তব্ধ। বাড়িটার দিকে তাকালো, বহু পুরনো আমলের বাড়ি, দেয়াল ফুড়ে গাছ গুছিয়ে আছে। সামনের দিকে বাগানের মতো অনেকখানি জায়গা, ঝোপ জঙ্গলে ভরে রয়েছে। কেউ যে এরকম একটা ভাঙাচোরা বাড়িতে বাস করে ভাবাই যায় না। পরশর দেখল বাড়ির সব কটা দরজা জানালায় বন্ধ, তবে পাশের দিকে একটা ঘরে যে আলো জ্বলছে সেটাও বোঝা যাচ্ছে। ধীরে ধীরে এগিয়ে গিয়ে কলিং বেল টিপল পরশর। আর কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে গেল।
কে?
পরশর দেখল মধ্যবয়সী একজন লোক, পরনে প্যান্ট শার্ট, পায়ে শু, একটু যেন ব্যস্ত সমস্ত ভাব।
আমি একটু চণ্ডীবাবুর সঙ্গে কথা বলতে চাই।
বলুন, কি দরকার? আমার কিন্তু একদম সময় নেই, ট্রেন ধরতে হবে।
পরশর বলল,
আপনি যে বোম্বে মেল ধরবেন সেটা আমি জানি, ট্রেন কটায়?
ভদ্রলোক কেমন যেন একটু চমকে উঠলেন।
তার মানে কে আপনি? আপনি কি করে জানলেন আমি বোম্বাই যাচ্ছি?
পরশর মাথা ঠান্ডা রাখে।
না দেখুন, বোম্বেতে আপনি কদিন থাকবেন, কোথায় উঠবেন, এসবও আমার জানা দরকার।
চণ্ডীবাবুর চোখ মুখের চেহারায় যেন পাল্টে গেছে। এক পলক ভ্রু বাঁকা করে পরশরের দিকে তাকালেন।
এসব আপনি জিজ্ঞেস করার কে? কে আপনি?
এরকম পরিস্থিতিতে কিভাবে কথা বলতে হয় পরশরের জানা। বলল,
দেখুন চণ্ডীবাবু, আপনাকে একবার আমার সঙ্গে থানায় যেতে হবে, সেখানে জানতে পারবেন আমি কে।
হোয়াট ডু ইউ মিন? থানায় কেন? কি করেছি আমি? যান যান মশাই, থানা দেখাবেন না, আমার এখন সময় নেই, যান।
বলতে বলতে ভদ্রলোক আবার ঘরে ঢুকে পড়লেন। পরশর কেমন বোকার মতো তাকিয়ে রইল। সন্দেহটা মাথার মধ্যে বেশ দানা বেঁধে উঠল। কিছুতেই লোকটাকে এখন হাতের বাইরে যেতে দেওয়া ঠিক হবে না। কিন্তু সঙ্গে সঙ্গে আবার মনে হল, ও তো একদম খালি হাত পা, আবার লোকটা তো খুনি আসামি। টুক করে ঘরের আলোটা নিভে গেল। নিভে যেতেই চমকে উঠেছিল পরশর। চণ্ডীবাবু একটা সুটকেস হাতে ঘরের ভেতর থেকে বেরিয়ে এলেন।
ওকে, এখনো আপনি দাঁড়িয়ে আছেন? বললাম জরুরি কাজে আমাকে বাইরে যেতে হচ্ছে, এখনই না বেরুলে ট্রেন ধরতে পারবো না।
বলতে বলতেই ভদ্রলোক ঘরে তালা লাগিয়ে সুটকেস হাতে সদরের দিকে এগিয়ে গেলেন। পরশর কি করবে বুঝতে পারে না। লোকটাকে কি ফলো করা উচিত? আবার মনে হল, ফলো করে কি লাভ, তার চেয়ে থানাতে যাই, থানাকেই ব্যাপারটা আগে জানানো দরকার। হঠাৎ পেছন থেকে কার একটা গলার আওয়াজ।
স্পটটা একটু দেখে যাবেন না স্যার?
কে? পরশর চমকে উঠে পিছনে তাকিয়ে দেখে, আরে এ তো সেই লোকটাই খানিক্ষণ আগে ওর চেম্বারে গিয়ে খুনের খবরটা ওকে দিয়ে এসেছিল। আপনি?
হ্যাঁ স্যার, আমি। চণ্ডী তো আপনাকে পাত্তাই দিল না দেখলাম, ও তো একটা ট্যাক্সি চেপে শটান হাওড়ার দিকে চলে গেল।
আপনি কোথায় ছিলেন এতক্ষণ?
আসুন না, জায়গাটা আপনাকে দেখিয়ে দিই। খুন করে কোথায় মাটি চাপা দিয়েছে দেখে যান।
লোকটার সেই মিয়ন চোখ। বাড়ির পেছন দিকে এগিয়ে যেতে থাকে লোকটা, পরশরও ওর পিছু নেয়। এককালে এদিকেও বাগান ছিল বোঝা যায়, এখন বাগানের বদলে জঙ্গলা গাছে ঠাসা। বাউন্ডারি ওয়ালটা এদিকটা বেশ উঁচু।
এই বাউন্ডারি ওয়ালের ওপাশেই স্যার খাল।
তাই বুঝি?
ওই কোণের দিকে দেখুন স্যার।
লোকটা আঙ্গুল তুলে দেখায়। পরশর দেখে দেয়ালের এক পাশে ময়লা জঞ্জালের স্তূপ, তারই উপর একটা ভাঙাচোরা ড্রাম বসানো।
স্যার, ময়লা ফেলার ড্রামটা দেখা যাচ্ছে, ওটা একটু সরালেই দেখা যাবে, গর্ত খোঁড়া হয়েছিল স্যার। বডিটাকে একটা বস্তায় ভরে ওখানে পুঁতে রাখা হয়েছে।
পরশর এগিয়ে গেল ড্রামটার কাছে। ড্রামটা সরাবার জন্য হাত বাড়াতেই লোকটা হা হা করে উঠল।
না স্যার, হাত দেবেন না, আগে পুলিশকে আসতে দিন, পুলিশের সামনেই বডিটা বার করা ভালো।
পরশর হাত ছড়িয়ে নিয়ে পিছিয়ে এল। পুলিশকে তাহলে এখনই খবরটা দিতে হয়।
পুলিশ তো এখনই এসে পড়বে স্যার, ওই তো জিপের শব্দ পাওয়া যাচ্ছে।
সত্যি একটা পুলিশ ভ্যানি এগিয়ে আসছে। আশ্চর্য, পুলিশও জেনে গেছে তাহলে। কিছুক্ষণের মধ্যেই গাড়িটা এসে গেটের সামনে দাঁড়াল। ভ্যান থেকে নেমে এলেন ওসি।
এই যে পরশর বাবু, কি ব্যাপার, তলব করেছেন কেন?
পরশর একটু অবাক হয়। তলব করেছি? কই, আমি না তো। তবে আপনারা এসে পড়ে খুব ভালো হয়েছে।
সে কি মশাই, খানিকক্ষণ আগে তাহলে কে ফোন করলো আমাদের? খুব জরুরি দরকার, আপনি অপেক্ষা করছেন, ফোর্স নিয়ে এখনই এই ঠিকানায় চলে আসতে বলেছেন আপনি।
কেমন রহস্যময় লাগে পরশরের, কিন্তু তখন আর ওসব কচকচি বাড়ি লাভ নেই। বলল, এ বাড়িতে ভীষণ একটা গোলমেলে ব্যাপার ঘটে গেছে। বাড়ির পেছন দিকে মাটির নিচে দারুণ এক রহস্য লুকানো রয়েছে বলে মনে হচ্ছে।
তাই নাকি, কি রহস্য, চলুন তো দেখি।
খোড়াখুড়ি শুরু হয়ে গেল। ড্রামটা সরিয়ে খানিকটা মাটি খুঁড়তেই বেরিয়ে পড়ল বস্তাবন্দি একটা মৃতদেহ। টেনে উপরে তুলে আনা হল বডিটাকে। তারপর টর্চের আলোর মধ্যে বস্তাটা কেটে সরাতেই চমকে উঠে পরশর। আরে, এই কি করে সম্ভব? পরনে ধুতি, গায়ে শার্ট, আরো আশ্চর্য লোকটার কপালের পাশে সে আপেলের মতো টিউমারটাও। পরশর চারপাশে তাকায়, কিন্তু এতক্ষণ যে লোকটার সঙ্গে ও কথা বলল সে কোথায়?
কে, কোথায়, কার কথা বলছেন?
পরশর এবার ভয়ে ভয়ে তাকায়। জানেন অস্থি, অবিকল এরকম চেহারারই একটা লোক আমার চেম্বারে খুনের ঘটনার খবরটা দিতে গিয়েছিল। আবার কিছুক্ষণ আগে ও লোকটা এখানে এসে আমার সঙ্গে কথা বলে গেছে। অবিকল এই চেহারা, এরকম ধুতি, শার্ট, কপালের টিউমারটাও।
তার মানে আপনি বলছেন?
বিশ্বাস করুন অস্তি, আমার মনে হচ্ছে এই লোকটার আত্মাই আমাকে এখানে টেনে এনেছে। থানায় যে ফোনটা গিয়েছিল সেটাও বোধ হয় ওরই কীর্তি। পুলিশ অফিসারও কেমন বোকার মতো হা করে তাকিয়ে রইলেন। তারপর সোজা হাওড়া স্টেশনে। বোম্বে মেলেই পাওয়া গেল চণ্ডীকে। তাকে ধরে নিয়ে যাওয়া হল থানায়। পুলিশের কাছে চণ্ডী স্বীকার করল বন্ধুকে সেই হত্যা করেছে।
এশিয়ান রেডিও 90.8 FM এ।
শ্রোতা, আজকে আপনাদের হয়তোবা মনে রয়েছে, এর আগে আমরা মাসুম ভাই নামক একজনকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছিলাম, যিনি তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছিলেন। এবং তার ঘটনাটা বেসিক্যালি তার বন্ধু মারা যাবার পর তার ভেতরে যে আতঙ্ক কাজ করে সেটা এবং তার সাথে ঘটে যাওয়া কিছু ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স তিনি শেয়ার করেছিলেন। এবং পরবর্তীতে আমরা আজকে তাকে আমন্ত্রণ জানিয়েছি তার বাবার সাথে, বাবাকে নিয়ে একটি ঘটে যাওয়া ঘটনা, আমরা সেই ঘটনাতে যাব। নাসু ভাই, আপনি কেমন আছেন?
ভালো আছি, আপনি ভালো?
জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো রয়েছে। আপনি প্লিজ যে ঘটনাটা বলবেন সেটা একটু শর্ট করে বলবেন।
আচ্ছা, ওকে। 75 আমার বাবা বিয়ে করে, তো 76 উনি ওনার শ্বশুর বাড়ি, আই মিন আমার নানির বাড়িতে যাচ্ছিল। তো উনি যখন রাতের বেলা যাইতো, ওখানে উনি এখানে ঢাকাতে টিচার ছিল, ওখান থেকে মানে গ্রামে পৌঁছে যখন যেত ঠিক তখন রাত্রি, রাতের বেলা হয়ে যেত। এটা আমাদের খুব কাছাকাছি, একটা নরসিংদী মনোহরদীর ঘটনা আর কি।
আচ্ছা আচ্ছা।
তো আব্বু গ্রামের বাড়িতে যাচ্ছে রাতের 10টার দিকে, তো 76 এর দিকে 10টার দিকে মানে হিউজ একটা রাত,
অনেক
রাত। তো উনি এমন জায়গা দিয়ে রাস্তাটা যেত যে একটা ওখানে ঈদগাহ মাঠ ছিল, এবং ওটাকে একটা জায়গার নাম ছিল যেখানে নামাজটা হইতো, সেটা হচ্ছে মেরাতলা বলতো আর কি ওখানে। তো ওই কলাবাগান ওখান দিয়ে ঢুকে মেরাতলার নিচ দিয়ে যেত, অনেক বড় একটা বট গাছ ছিল যেখানে নামাজ হইতো, তার পাশেই ছিল নদী, ব্রহ্মপুত্রের একটা শাখা নদী, শুকনায় ছিল, শুকনার সময় হাঁটু সমান পানি থাকতো বা তার চেয়ে নিচে থাকতো, ওইটা পার হয়ে যাওয়া যেত। তো বাবা রাতের বেলা যাচ্ছে, তো হঠাৎ করে দেখে কোনো লোকজন নেই, যেহেতু যাচ্ছে শ্বশুর বাড়িতে রাতে থাকবে, তো সেই হিসেবে উনি যাওয়ার সময় ঠিক যখন ঈদগাহ মাঠটা পার হয়, বটগাছ পার হয়ে উনি নদীর মধ্যে, মানে উনি লুঙ্গি পরা ছিল, লুঙ্গিটা আস্তে করে উপরের দিকে ইয়ে করে তারপর উনি পানিতে নামল, নামার পরে জুতাটা হাতের মধ্যে নেমে উনি নদী পার হচ্ছে, ঠিক হঠাৎ করে শব্দ পেল যে দুইজন মানে পিছনে কেউ কথা বলতেছে, তাকায় দেখে দুইটা লোক সাদা পাঞ্জাবি পরা, মাথায় টুপি, মনে হয় যে কোথাও ওয়াজ হয়েছে কিংবা আদার্স নামাজ পড়ে রাত্রেবেলা ওনার মুসল্লিরা ফিরতেছে।
আচ্ছা আচ্ছা।
তো আব্বা এটা চিন্তা করে উনি দাঁড়ালো যে দেখি আমি একসাথেই যাই, এত রাত্রেবেলা দুজন আসলে মোটামুটি তিনজন হলে ভালোই হবে। তো দেখতেছে ওনারা ওই দুজন দাঁড়ায় দাঁড়ায় ওই গাছতলায় একটু কথা বলতেছে, তো আব্বা চিন্তা করলো ওনারা মনে হয় একটু পরে যাবে, তো উনি নদীর মাঝখানে চলে যায়, নেমে নদীর মাঝখান যখন বরাবর যায় ঠিক দেখে যে পিছনে ওই লোকগুলি মাত্র এখন পানিতে নামছে, আর উনি নদীর মাঝখানে চলে গেছে। তো আব্বা নদীর মাঝখানে পানির মধ্যে রাতের বেলা তো দাঁড়াবে না, বলতেছে রাতের বেলা পানিতে দাঁড়াবো, ঠিক আছে পার হয়ে গিয়ে দাঁড়াই ওনারা আসলে একসাথে যাবো, কারণ তারপরে আর একটা বড় জঙ্গল আছে যেটাকে মানে যেখানে হিন্দু টিন্দুদেরকে পোড়া হতো আর কি।
আচ্ছা, শ্মশানঘাট।
শ্মশানঘাট,
জি।
তো বাবা ওখানে যখন পার হয় নদীর থেকে উঠে জুতাটা পরে, জুতাটা পরে পিছনের দিকে তাকায়, তাকায় দেখে ওই দুটা লোক নদীর মাঝখানে আসছে, কিন্তু তারা ফিস ফিস করে কথাই বলতেছে, কিন্তু ডিস্টেন্সটা মানে একটা একটা ডিস্টেন্স রাখতেছে, যতটুকু ডিস্টেন্সে তারা ঠিক আব্বা যতটুকু আগে তার থেকে দেখা গেছে যে হয়তো 100 ফিট পিছনে বা 50 ফিট পিছনে, এরকম কাছাকাছি আসতেছে না।
আচ্ছা।
তো আব্বা যখন ওই বলতেছে এতক্ষণ দাঁড়ায় রইলাম, তখন আব্বার মনে একটু ভয় আসলো যে এত রাতের বেলা ওরা আসলে অন্য লোক থাকলে তো ডাক দিত, কিন্তু সেও ডাকতেছে না, আমিও দাঁড়াচ্ছি কিন্তু তারা আগাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে হাঁটতেছে। তখন আব্বা একটু ভয় পাইল যে সামথিং রং। তো উনি একটু সামনে রাস্তার মধ্যে উঠলো, রাস্তার মধ্যে উঠে পিছনের দিকে তাকালো যে দেখি এখন কোথায় আছে, দেখতেছে নাই, দুইটা লোক মানে নদীর পারেই হচ্ছে রাস্তা, রাস্তার মধ্যে উঠে পিছনের দিকে তাকালো, দেখো দুজনের মধ্যে একজনও নাই। আব্বা তো টোটালি ভয় পেয়ে গেল যে এটা তো নিশ্চয়ই আমার সাথে এমন কিছু হতে যাচ্ছে যেটা আসলে আমি দেখার জন্য প্রস্তুত না।
আচ্ছা।
তো ওখান থেকে আব্বা চিন্তা করলো যে এই পাশে হচ্ছে বাজার, আর এই সাইড দিয়ে রাস্তাটা যদি যাই, যেতেই হবে এই রাস্তা দিয়ে, যেহেতু এখানে শ্মশানঘাট তার পাশ দিয়ে রাস্তাটা, অন্যদিকে আদার্স কোনো রাস্তাও নেই। তখন আব্বা চিন্তা করলো যে বাজারে দেখি কেউ আছে কিনা, বাজারে আসার পরে দেখলো যে কেউই নেই, এত রাতের বেলা 10:30 পৌনে 11টা বাজে, কেউই নেই বাজারের মধ্যে, সবাই চলে গেছে। তা আব্বা সকল কিছু করেছে, যেতে যেতে হবে, এখন ব্যাগও করতে পারবো না, সামনের দিকে গেলেও একটা জঙ্গল, আর পিছনে গেলে সেই নদীটা আমার পার হতে হবে, আর নদীর মধ্যে যদি কিছু হয় তাহলে আমাকে বাঁচানোর মতো কেউ থাকবে না। তো আব্বা ওই জঙ্গলটা পার হতে যায়, ঠিক এই মুহূর্তে দেখে একটা গরু, কালো এক কালারের একটা গরু, সে সামনে দিয়ে ক্রস করলো। আব্বা যখনই মানে এই ব্যাপারটা দেখলো, মানে নিজের চোখকে বিশ্বাস করতে পারলো না, আর যাই হোক সুরা পরে সামনে দিকে আগাচ্ছে, দেখতেছি পিছন থেকে একটা ঘোড়া দৌড়ে আসতেছে।
আচ্ছা,
মানে সাদা কালার একটা ঘোড়া, সে দৌড়ে আসতে প্রচন্ড বেগে দৌড়ে আসতেছে, মনে হচ্ছে যে বাবাকে উড়ায় নিয়ে হয়তো জঙ্গলের মধ্যে ফালাই দিবে।
আচ্ছা আচ্ছা।
তো আব্বা ওই অবস্থাতেই চোখ বন্ধ করে একটা দৌড় দিল, যে ঘোড়াও দৌড়াচ্ছে বাবাও দৌড়াচ্ছে, কিন্তু বাবাকে ছুঁচ মানে টাচ করতে পারতেছে না।
আচ্ছা, হয়তোবা যে স্পিডে আসছিল
ঘোড়াটা যে কথা, হ্যাঁ হ্যাঁ ছুঁড়ে ফেলার কথা, কিন্তু বাবাকে ধরতেছে না।
আচ্ছা,
হঠাৎ করে দেখলো বাবার সামনে দিয়ে ঘোড়াটা দৌড়াচ্ছে।
আচ্ছা,
বাবা এক বাড়ির সামনে গিয়ে পড়ে গেল, পড়ে যাওয়ার পরে যে মানে ওনার জ্ঞান যখন ফিরে দেখে যে উনি ওনার ওই আমার নানির বাড়িতে সবাই ওনাকে পানি ঢালতেছে, এবং কি হয়েছে বলার পরে সারা রাতের যে ঘটনাটা ঘটছে উনি বলছে, বলার পরে ওনাকে কবিরাজ দেখাইছে, ওনার জ্বর চলে আসে, জ্বর চলে আসার পরে অবশেষে ওনাকে প্রায় এক সপ্তাহ ট্রিটমেন্ট করে, কবিরাজ দিয়ে ট্রিটমেন্ট করে ওনাকে সুস্থ করা হয়। সেরকম আব্বাকে একটা কবিরাজ তাবিজ দিছে, সেই তাবিজ দেখার পর থেকে ওই রকম কিছু পায় নাই বাবা। তবে মাঝে মধ্যে হয়তো ওই যে গ্রামের মধ্যে বিভিন্ন রকম শিখা দেখতে পেত, বা উনি দূর থেকে অনেকে ওনাকে ভয় দেখাতো, হয়তো উনি খুব সাহসী ছিল, তো তো কিছু কিছু সাহস আসলে সময় প্রেক্ষাপটে গিয়ে ওই সময় যুদ্ধ করা সম্ভব হয় না, ওই ভয়ের ব্যাপারটা সবার মাঝখানে কাজ করবে যেহেতু আমরা মানুষ।
একদম একদম একদম,
এটা যত শক্তিবান বা যত সাহসী লোক হোক না কেন অবশ্যই কাজ করবে, কারণ ওই প্রেক্ষাপটে যারা পৌঁছায় না তারা কখনো ভাবতে পারবে না আসলে ভয়টা কি হতে পারে, এবং সেটা রাতের বেলার ভয়টা যার সাথে ঘটে সে একমাত্র বলতে পারে।
একদম ঠিক বলেছেন মাসুম ভাই, আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে সময় দেওয়ার জন্য।
আপনাকে ধন্যবাদ। আমার
Asian Radio 90.8 FM